Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lah wa man yudlil falan tajida lahu waliyyan murshida. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين أخفض جناحك لمن اتبعك من المؤمنين صدق الله العلي العظيم. সম্মানিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে অংশ গ্রহণকারী দীনদরদী মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন যে আমরা আজকে রবিউল আউয়াল মাসের 13 তারিখে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সীরাতের মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি। আমরা যেন আজকের এই আলোচনাকে গভীরভাবে শ্রবণ করে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং সাহাবায়ে কেরামদের জীবনাদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। গতকালকে আমরা আলোচনা করেছিলাম মক্কার মুশরিকরা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নবুয়তের দাবিদার হলেন, তার বিরুদ্ধাচরণে তারা পঞ্চমুখ হয়ে উঠে পড়ে লেগে গেল। শারীরিকভাবে মানসিকভাবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে অপমান অপদস্ত, তার ইজ্জত সম্মান হানি এবং নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে নানাবিধ নির্যাতন তারা শুরু করে দিল। মানসিক নির্যাতন কিভাবে করেছে এর কিছুটা আলোচনা গতকালকে আমরা করেছি। মানসিক নির্যাতন করেও যখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার সিদ্ধান্ত থেকে সরাতে তারা পারল না, তখন তারা অন্য পন্থা অবলম্বন শুরু করে দিল। এইবার নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারীদের উপর, বিশেষ করে দরিদ্র সাহাবাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাতে শুরু করলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসলাম প্রচার যখন শুরু করেছেন, অধিকাংশ মানুষ যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা হত দরিদ্র নিঃস্ব মানুষই ছিলেন এবং সত্য নবীদের অনুসারীরা যুগে যুগে এ সমস্ত দরিদ্র মানুষগুলাই হয়েছে। ধনী মানুষেরা খুব কম সংখ্যক ইসলাম গ্রহণ করেছে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতটাই এমন। যে সমস্ত সাহাবাদের উপর নির্যাতন করেছেন এর মাঝে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমাদের সর্বাগ্রে বলতে হয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়ার ক্রীতদাস। সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কারণে যে উৎপীড়ন নিপীড়ন সহ্য করার ইতিহাস সৃষ্টি করেছেন তা মানব সভ্যতায় সত্য ধর্মের অনুসারীদের জন্য এক নজিরবিহীন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক যখন জানতে পারলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন, সে রাগে ও ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল এবং
حضرت بلال رضی اللہ تعالی عنہ کے ڈیکے نیے ایسے بیعت ہاتے نیے کھپرو باگھیر متو حضرت بلال رضی اللہ تعالی عنہ اوپر جھاپیے پڑل۔ حضرت بلال رضی اللہ تعالی عنہ کے کھنو کھنو ایت نرتن کرت যে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলতেন, কখনো কখনো উত্তপ্ত বালুর উপর তাকে শোয়ায় রাখা হতো, কখনো কখনো গরম পাথরের উপর তাকে হলে শোয়ায় রাখা হতো, উপরে বুকের উপর ভারী পাথর দিয়ে। নির্যাতন এখানেই শেষ হয়নি, এরপরে গরু ছাগলের যেমন নাক ছিদ্র করে নাকের ভিতর দিয়ে লাগাম পরানো হয়, হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ভিতর এই ধরনের ছিদ্র করে দিল। ছিদ্র করে এই ছিদ্রর ভিতর রশি লাগামের মতো করে লাগিয়ে দিল। লাগিয়ে দিয়ে সকালবেলা তার মনিব উমাইয়া সে বখাটে স্ট্রিট বয় রাস্তার বালকদেরকে ডেকে আনত, আর বালকরা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই লাগাম ধরে মক্কার অলিতে গলিতে টেনে বেড়াত। কখনো কখনো পাহাড়ি পাদদেশে, কখনো কখনো বালুর উপরে, কখনো কখনো কঙ্করের উপরে, কখনো কখনো বাবলা গাছের সেই কচি কাঁচা কাটার উপর দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে নিয়ে যাওয়া হতো। হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কিছুর পরেও তিনি ইসলাম ত্যাগ তো দূরের কথা, তিনি শুধু আহাদ আহাদ করতেন। এই বখাটে বালকরা হযরত বেলালকে নির্যাতন এখানেই শেষ করেনি, আবার এনে মনিবের হাতে সন্ধ্যায় পৌঁছে দিয়েছে। মনিব তখন ঘরের দরজা বন্ধ করে হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাতে থাকত, বেত দিয়ে আঘাত করতে থাকত, কখনো কখনো শরীরের চামড়া পর্যন্ত উঠে আসত। কিন্তু বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে একই শব্দ বের হতো, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ আমি বিশ্বাসী, এক আল্লাহ আমি বিশ্বাসী। এইভাবে নির্যাতন করতে করতে বেলালের মরিব তাকে বলত যে যতক্ষণ পর্যন্ত তুই মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করবি, নির্যাতন তোর উপর বাড়বেই কমবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো ভ্রুক্ষেপ করতেন না, ক্ষুধায় জর্জরিত হতো, সারাদিন কিচ্ছু খেতে দেয় নাই। বখাটে ছেলে পেলেরা মক্কার অলি গলিতে লাগাম ধরে টেনেছে, রাতে এনে খাওয়া পানি তো দূরের কথা, ব্যত্রাঘাতে দেহ জর্জরিত হয়ে রক্তাক্ত হয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই ধৈর্য ধারণ করতেন। এই অগ্নি পরীক্ষায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সফলতার সাথে তিনি পাশ করেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উমাইয়ার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্যাতনের দৃশ্য দেখে নিজেকে সহ্য করতে ধরে রাখতে পারলেন না। তিনি উমাইয়াকে প্রস্তাব দিলেন যে আমার একটি দাস আছে যে তোমার ধর্মে বিশ্বাসী, তুমি এই হাবাসা থেকে এই দাসটা নিয়ে এসেছো শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, তার উপর যে অমানসিক নির্যাতন করছো, এই নির্যাতন না করে তুমি আমার সঙ্গে দাস বিনিময় করো, আমার তোমার ধর্মে বিশ্বাসী দাসটা নিয়ে নাও আর তোমার দাসটা আমাকে দিয়ে দাও। উমাইয়া তখন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাসের বিনিময়ে দাস দিয়ে দিতে রাজি হয়ে গেল। কোন কোন রওয়ায়েতে আসছে যে উমাইয়া 200 দিরহাম দাবি করে বসল, 200 স্বর্ণ মুদ্রা দাবি করে, রৌপ্য মুদ্রা দাবি করে বসল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 200 দিরহাম উমাইয়াকে দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করে নিয়ে তিনি মুক্তি দান করলেন, তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তীতে কতটুকু মর্যাদাশীল হয়েছিলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা শরীফে বাইতুল্লাহিল হারামের ভিতরে 300টির ঊর্ধ্বে হল মূর্তি স্থাপিত হয়েছে, ওসমান যার হাতে, যার ফ্যামিলির হাতে কাবা শরীফের চাবি ছিল, সে এই চাবি নিয়ে কাবা শরীফের একদম সাদে যেয়ে পালাইছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন কাবা শরীফের সামনে এসে মূর্তিগুলো বের করে ফেলে ধ্বংস করে দেওয়ার নির্দেশ দান করলেন। মূর্তিগুলোর সামনে গিয়ে তিনি ইঙ্গিত করলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, ইঙ্গিতের সাথে সাথে সব গড়ে পড়তে লাগলো, গড়ে পড়ে সব হলো ভেঙে চুরে গেল। এরপরে কাবা শরীফকে পবিত্র করা হলো মূর্তির থেকে, মূর্তি পূজার থেকে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দান করলেন, বেলাল তুমি কাবার সাদের উপর উঠে যাও। কাবার সাদের উপর উঠে সমস্বরে জোরে সরে তুমি কাবার উপর থেকে আজানের ধ্বনি মানুষকে শোনাও, তুমি আজান দিয়ে দাও। দেখুন, আপনাদেরকে সেদিন দুই দিন আগে বলেছিলাম, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স যখন 35 বছর হয়েছিল তখন কাবা শরীফ কুরাইশরা পুনর্নির্মাণ করেছিল, সেই সময় হাতিম বাহিরে চলে গেছে। এই কুরাইশদের নির্মাণের আগ পর্যন্ত কাবা শরীফের উপরের ছাদ ছিল না, শুধু চারটে দেওয়াল ছিল, কুরাইশরা এর উপরে ছাদ দিল, ছাদের প্রচলন তখন থেকেই হলো। এইবার সেই ছাদের ওপর তারা কাবার মর্যাদা রক্ষার্থে কেউ উঠত না, কিন্তু মক্কা বিজয়ের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালকে নির্দেশ দিলেন, বেলাল তুমি উপরে উঠে আজান দাও। বেলাল এই উম্মতের সেই সৌভাগ্যবান ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহর রসুলের নির্দেশে কাবা শরীফের ছাদে উঠে তিনি আজান দিতে সক্ষম হয়েছিলেন। সচরাচর কোন রাজা বাদশাহ পর্যন্ত কাবা শরীফের ছাদে উঠে সাহস পায়নি, এই বেয়াদবি করতে সাহস পায় নাই, কিন্তু এমবিএস কিন্তু উঠেছে, উঠেছে সেটা নত জানু হয়ে না, দাম্ভিকতার সাথে উঠেছে, বড় দাম্ভিকতা দেখিয়েছে সে। আল্লাহ রাব্বুল আলামিনও অপেক্ষা করছেন তার দাম্ভিকতাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। মেরাজের রাত্রিতে হুজুর যখন ফিরে এলেন, এসে বললেন, বেলাল তুমি এমন কি নেক আমল করে থাকো, এমন গোপন নেক আমল করে থাকো যার ফলে আমি মেরাজের রাত্রিতে যখন জান্নাত পরিদর্শন করেছি, জান্নাত পরিদর্শনকালে তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, এটা যেমন তেমন ব্যক্তিত্ব না। মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়ে গেল, আল্লাহর রসুলের মসজিদ, এই পৃথিবীর দ্বিতীয় মর্যাদাশীল মসজিদ। মসজিদ যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালোর বৈষম্যকে চিরতরে পদদলিত করে দিলেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুয়াজ্জিনের, এই মসজিদের মুয়াজ্জিন, পার্মানেন্ট মুয়াজ্জিন নিয়োগদানের মাধ্যমে। দেখেন কত সাহাবারা সেখানে আছেন, হযরতে আবু বকর আছেন, ওমর আছেন, ওসমান আছেন, আরবের সম্ভ্রান্ত বংশের মানুষেরা আছেন, ধনীরা আছেন, যারা নাকি যাদের শত শত দাস ছিল তারাও আছেন, কিন্তু নবী আলাইহিসসালাম মানুষের মাঝে বৈষম্য দূর করে মানুষের মাঝে সাম্যের আলো জ্বালানোর জন্য নবী আলাইহিসসালাম হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্যাদা পূর্ণ পদে অধিষ্ঠিত করলেন। নবী আলাইহিসসালাম দুনিয়ার থেকে বৈষম্য দূর করেছেন, যারা দুনিয়ার বৈষম্য দূরীকরণের জন্য যারা নাকি বরাবরই বুলি আওড়ায়, তারা আজও পর্যন্ত কালো চামড়ার লোকদেরকে তাদের হক সঠিকভাবে দিতে শেখে নাই, দিতে কার্পণ্যতা করে, মুখে অনেক বুলি আওড়ায়, অনেক বড় বড় স্লোগান দেয়, কিন্তু তাদের হৃদয় এখনো প্রস্তুত হয়নি। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালোর মাঝে পার্থক্য তিনি চিরতরে শেষ করে দিয়েছেন। এরপরে আরেকজন সাহাবি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মনিব ছিলেন উম্মে আইমান নামক এক পাষণ্ড মহিলা, সেই হতভাগিনী তাকে নির্যাতনে নিষ্পিষিত করে ফেলত, কখনো কখনো গরম বালুর উপরে শোয়া দিত, কখনো কখনো বস্তার ভিতর ভরে বস্তার ভিতর ধোঁয়া দিয়ে দিত। একদিন জ্বলন্ত অঙ্গার আগুনের জ্বলন্ত টুকরার ভিতরে কাঠের ভিতর আগুন জ্বলতেছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই আগুনের অঙ্গারের উপর শোয়া দিয়ে এরপরে উপরে ভারী পাথর দিয়ে তাকে হলো চাপা দিয়ে দিল। চাপা দেওয়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া পুড়ে, গোশত পুড়ে, তেল পর্যন্ত বের হয়ে গেল, মেরুদণ্ডের হাড্ডি পর্যন্ত পুড়ে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও ইসলাম থেকে তাকে দূরে সরানো গেল না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো কখনো লৌহ বর্ম পরা দিত, কখনো কখনো উলঙ্গ শরীরে উত্তপ্ত বালুর উপর তাকে শোয়া রাখা হতো, পুরা উলঙ্গ করে ফেলা হয়েছে, উলঙ্গ শরীরে বালুর উপর তাকে শোয়া দেওয়া হতো, কখনো কখনো চামড়ার ভিতর ভরে চামড়াটা, কাঁচা চামড়ার ভিতরে ভরে চামড়াটা শক্ত করে রশিদে বেঁধে তাকে রাস্তার মধ্যে রোদের ভিতর ফেলে রাখা হতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পুরা শরীর থেকে সব তেল গোলা বের হয়ে, পুঁজ বের হয়ে পুরা চামড়াটা হলো দূষিত হয়ে যেত। এভাবে নির্যাতন করতে থাকলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে তিনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যাচারিত যুগের সেই অত্যাচারের কিছু নিদর্শন দেখতে চাইলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কোমরের চিহ্নগুলো দেখা দিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে অঝোরে কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, হায় আফসোস, আমি তো সস্তার যুগে মুসলমান হয়েছি, আমি তো ইসলামের আসল রূপরেখা কিছুই দেখি নাই, তোমরা ইসলামের সেই কঠিন পথ, বন্ধুর পথ অতিক্রম করে আসছো, এই নির্যাতন তোমরা সহ্য করে আসছো, আর একটি ফ্যামিলির নির্যাতন হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, দেখেন পিতার নাম হলো ইয়াসির, মায়ের নাম হলো সুমাইয়া, এই সুমাইয়া হযরতে এদের গর্ভে এক সন্তান জন্মগ্রহণ করলেন, তার নাম হলো আম্মার। তো ইয়াসির তিনি মূলত হলো আফ্রিকার থেকে আসছেন, অন্য দেশের বাসিন্দা, এসে মক্কায় বসবাস করতেন, আবু হুজাইফা নামক এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেন। আবু হুজাইফা তত্ত্বাবধানে তিনি মক্কাতুল মুকাররমাতে বসবাস শুরু করে দিলেন। এরপরে আবু হুজাইফার একটা দাসী ছিল, তার নামই হল সুমাইয়া। আবু হুজাইফা এই দাসীকে, দাসীর সঙ্গে ইয়াসিরকে বিয়ে দিয়ে দিলেন। সেই ঘরে আম্মারের জন্ম হল। জন্ম হওয়ার পরে এই পুরা পরিবার ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করার অপরাধে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইয়াসির পরিবারকে তারা হলো নির্যাতন করত। নির্যাতন করতে করতে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে শাহাদাতের অমিয় সুধা পান করে জান্নাতি হয়ে গেলেন। এরপরে তারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তার ধারে তারা ব্যত্রাঘাত করছে, রক্তাক্ত হয়ে গেছে এই মহিলা। তার মুখ দিয়ে কোনো নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে কোনো নেগেটিভ কোনো বের কিছু বের করা যায় কিনা, কিন্তু কিছুই বের করা গেল না। শেষ পর্যন্ত আবু জেহেল প্রচণ্ড এই রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পরে দেখে, তামাশা দেখতেছে যে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা সুমাইয়াকে তারা হলো হত্যা করছে, নির্যাতন করছে। তার হাতে এক বর্ষা ছিল, সেই বর্ষাকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে সে আঘাত করল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বর্ষার আঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটে পড়লেন এবং শাহাদাতের অমিয় সুধা পান করে তিনি জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেলেন। নারী জগতের মাঝে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই রমণীর রক্তকে ইসলামের জন্য কবুল করেছেন, তিনি হলেন আম্মারের মা, ইয়াসিরের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কখনো কখনো তাদেরকে নির্যাতন করা হতো, এমন নির্যাতন তারা করত সংজ্ঞাহীন হয়ে পড়ে যেত। এই অবস্থায় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কখনো কখনো তাদের পাশ দিয়ে যেতেন, কিন্তু তখনও ইসলামের সহ্য বীর্য এতটুকু হয়নি যে তাদের নির্যাতন থেকে তিনি প্রতিহত করে তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবেন, সে পরিস্থিতি তখন ছিল না। শুধু নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া করতেন যে হে আম্মারের পরিবার, হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যচ্যুত হয়ো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসে, আল্লাহ পাক তোমাদের জন্য প্যালেস তৈরি করে রেখেছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা বিশ্বাস করে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কথার উপর ঈমান আস্থা রেখে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দিনের উপর তারা অবিচলভাবে দাঁড়িয়ে থাকত। দেখেন কত নির্যাতন সহ্য করেছেন, কিন্তু ইসলামের পথ থেকে তাদের কাউকেই সরানো সম্ভবপর হয়নি। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, এই লিস্ট অনেক দীর্ঘ, নির্যাতনের লিস্ট অনেক লম্বা। বনি আব্বাস গোত্রের এক দাস ছিল, তার নাম ছিল আবু উহাইহা। এই দাসকে, তার অপর নাম ছিল হল আফলাদ। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মালিক তার পায়ের ভিতর লোহার শিকল পরিয়ে দিত, শিকল দিয়ে বাঁধত, এবং শরীরের সমস্ত কাপড়গুলো খুলে তাকে টেনে হিসড়ে মক্কার অলিগলি গলিতে হলো নিয়ে যেত, দেখেন বস্ত্রহীন অবস্থায় পায়ে লোহার বেড়ি, ডান্ডা বেড়ি, এই অবস্থায় তাকে সংজ্ঞাহীন করে ফেলত শাস্তি দিতে দিতে। তিনি পরবর্তীতে হাবশায় যে সমস্ত মুসলমানরা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের সঙ্গে তিনিও ইসলাম গ্রহণ হিজরত করেছিলেন তাদের সঙ্গে তিনিও হিজরত করেছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিখ্যাত সাহাবি, এই উম্মতের সর্বপ্রথম কোরআনের শিক্ষক হলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বাইআতে আকাবায়ে উলা, বাইআতে আকাবায়ে সানিয়া, হজের মৌসুমে মিনার ময়দানে মদিনার গুটি কয়েক মানুষ রসুলের হাতে ইসলাম গ্রহণ করলেন, তখন তারা হুজুরকে বলতে লাগলেন, ইয়া রসুলাল্লাহ, আমাদেরকে একজন শিক্ষক দিন যিনি নাকি মদিনায় গিয়ে মদিনার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে পারে এবং মদিনার মানুষদেরকে কোরআনের বাণী, কোরআনের সবক শিখাতে পারে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনয়ন দান করলেন, এই কাফেলার সঙ্গে মদিনাতে পাঠিয়ে দিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়ে ঘরে ঘরে ঘুরে ঘুরে তিনি ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষদেরকে কোরআন শিখাতে লাগলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্য সর্বপ্রথম উম্মতের কোরআন টিচার হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করেছেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, এই খবর যখন তার মায়ের কাছে পৌঁছে গেল, তার মা খানাপিনা বন্ধ করে দিল, তাকে বাড়ির থেকে বের করে দিল, ছেলেকে বাড়ির থেকে বের করে তেজ্যপুত্র করে দিল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির আর্থিক অবস্থাটা বেশ সচ্ছল ছিল, বেশ ভালো ছিল। এখন এই অবস্থায় যখন নাকি তাকে বাড়ির থেকে বের করে দিল শূন্য অবস্থায়, আর মাও খানাপিনা ছেড়ে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত বাপদাদার ধর্মে ফিরা না আসবি ততক্ষণ পর্যন্ত আমি খানাপিনা টাচ করব না। মুসিবত কয় দিক দিয়ে, তিনি আর্থিকভাবে নিদারুণ কষ্টের ভিতর পড়ে গেলেন, তার তো কষ্ট করে অভ্যাস নাই, তিনি তো ধনীর ছেলে, কিন্তু এখন খেয়ে না খেয়ে অর্ধাহারে অনাহারে থেকে তিনি ইসলামের উপর অবিচল থাকলেন। কিন্তু এর পরেও তিনি দিন ইসলাম ত্যাগ করলেন না। এইভাবে এক রুমি কৃত দাসী ছিল রোম দেশের, যার নাম ছিল জিন্নি রাহ। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার উপর কি শাস্তি দেওয়া হল, মক্কার মুশরিকরা তার দুটি চোখ, চোখের উপর আঘাত করে চোখ দুইটা নষ্ট করে দিল, পুরা অন্ধ হয়ে গেল। তখন মক্কার মুশরিকরা তাকে এসে জিজ্ঞেস করতে লাগলো যে অন্ধ হওয়ার পরে তোমার এখন কেমন লাগতেছে, অন্ধ তো তুমি হয়ে গেছো, এখনো সময় আছে, এখনো ধর্ম ত্যাগ করে ফিরে আয় বাপদাদার ধর্মের দিকে। তখন তিনি বললেন যে আল্লাহর কসম, লাত আর উজ্জা দুটি বড় মূর্তি ছিল, এদের কারণে আমার চোখ, এদের জন্য আমার চোখ আমি বিসর্জন দেইনি, বরং আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহর দিনের জন্য চোখকে বিসর্জন দিয়েছি। আমার বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিন যার জন্য এই চোখ আমি বিসর্জন দিয়েছি তিনি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিবেন। এই মহিলা কসম খেয়ে বলল, কয়েকদিনের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন তার চোখকে ভালো করে দিলেন, দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন, একদম পুরা অন্ধ হয়ে গিয়েছিল। এইবার তারা মক্কার মুশরিকরা যখন দেখলো যে এর তো চোখ ফিরে পেয়েছে, তখন তারা বলতে লাগলো যে দেখো মুহাম্মাদের জাদুর প্রতিক্রিয়া অন্ধ মানুষের চোখ পর্যন্ত পৌঁছে গেছে। এত বড় জাদুকর যে অন্ধ মানুষকে পর্যন্ত তার চোখ ভালো করে দিতে পারে। আরে এটা কি মুহাম্মাদের জাদু আলাইয়াদু বিল্লাহ নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান? আল্লাহ রাব্বুল আলামিনের হলো ইহসান। এইভাবে বনু জুহরার কীতদাসী উম্ম উবায়েস ইসলাম গ্রহণ করলে মুশরিকরা তাকে কি শাস্তি দিত? যে তার মনিব আসওয়াদ বিন আব্দে ওয়াগুস এত শাস্তি দিত যে কখনো কখনো বেহুশ হয়ে যেতেন, কখনো কখনো তিনি সংজ্ঞা হারিয়ে ফেলতেন, কিন্তু তাকে তার ধর্ম থেকে এক চুল হল সরানো যায়নি। এরপরে বনু আদি গোত্রের এক পরিবার বনু মুআম্মিলের এক দাসীর মুসলমান হওয়ার ঘটনাকে কেন্দ্র করে হযরত ওমর তখনও ইসলাম গ্রহণ করেন নাই, তিনিও ইসলামের ঘোরতর শত্রু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রহার করতে শুরু করলেন, মারতে শুরু করলেন। মারতে মারতে ওমরের মতো বাহাদুর তিনি ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে তিনি বলতে লাগলেন যে আজকের মতো তোকে ছেড়ে দিলাম, কারণ হলো বড় ক্লান্ত হয়েছি এই জন্য, অন্য কোনো কারণে তোকে ছেড়ে দিলাম না, বরং ক্লান্ত হয়ে গিয়েছি এই জন্য তোকে ছেড়ে দিলাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ দাসদাসী যারা মুসলমান হয়েছিল তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করে তাদেরকে মুক্তি দান করে দিলেন। এ কথা যখন হযরত আবু বকরের বাবা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম কি কেউ বলতে পারেন? কুহাফা, আবু বকর ইবনি কুহাফা। সে একদম বুড়া, খুনখুনা বুড়া হয়ে গেছে, তিনি মুসলমান হয়েছেন একদম শেষের দিকে, মক্কা বিজয়ের পরে তিনি মুসলমান হয়েছেন, এর আগে ইসলামের শত্রু ছিলেন, অবিশ্বাসী ছিলেন। এই আবু কুহাফা তিনি যখন ছেলের এই বদান্যতার কথা শুনতে পাইল, তিনি ক্রুদ্ধ হয়ে ছেলেকে শাসিয়ে শাসন করতে লাগলেন, আবু বকর আমি শুনি তুমি নাকি এই মরা অচল বুড়া দাস দাসীদেরকে ক্রয় করে এগুলোকে নাকি তুমি আজাদ করে দাও। হযরত আবু বকর বলেন যে হ্যাঁ বাবা জান, এগুলো তো করি। তখন তিনি বললেন আগামীতে যদি আমি শুনি এরকম কোন কাজ করেছ তাহলে তোমাকে আমি কঠিন ভাবে বাধা দিব, তুমি খবরদার আর এই ধরনের কোন কর্মকাণ্ড করতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাবা জান, আমি তো এই দাস দাসীদেরকে যে মুক্তি দান করি এটা দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। তৎকালীন যুগে তো দাস প্রথা ছিল, দাস বিক্রি হতো, একটা ভালো দাস কিনে নিয়ে আসলে সে কাজকর্ম করত, দাসের তো কোনো বেতন ছিল না, দাসের ঘরে সন্তান হলে সেও তারই দাস বলে গণ্য হতো। সুতরাং খবরদার এ ধরনের ঘটনা তুমি ঘটাবা না। হযরত আবু বকর বলেন বাবা জান, আমি তো দুনিয়ার কোনো স্বার্থে, দুনিয়ার কোনো লোভ লালসায় তো আমি এই দাসদেরকে খরিদ করে মুক্তি দান করি না, আমি তো আমার প্রভুকে, আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এই পদক্ষেপ গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বদান্যতাকে প্রশংসা করে এবং শত্রুদের নিন্দা জ্ঞাপন করে পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন। হযরত আবু বকরের প্রশংসায় আয়াত নাজিল হচ্ছে, কতগুলো আয়াত আবু বকরের প্রশংসায় নাজিল হয়েছে। ফা আনজারতুকুম নারান তালাদ্দা লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। ফাংজারতুকুম, আমি তোমাদেরকে প্রজ্বলিত, দাউ দাউ করে প্রজ্বলিত হয় সেই অগ্নিকুণ্ড থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, সেই আগুনে চরম হতভাগ্য ছাড়া আর কেউ প্রবেশ করবে না, চরম হতভাগা যারা তারাই প্রবেশ করবে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে নবীকে এবং দীন ইসলামকে মিথ্যে সাব্যস্ত করবে এবং এই সত্য ধর্ম থেকে পৃষ্ঠপ্রদর্শন করে চলে যাবে, তারাই কেবল সেই আগুনে, প্রজ্বলিত আগুনে পতিত হবে। আর এই প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে আমি দূরে রাখব এমন ব্যক্তিদেরকে, আতকা, যারা নাকি আল্লাহকে বেশি বেশি করে ভয় করে, আল্লাহকে ভয় করে, এবং তারা নিজের সম্পদকে আল্লাহ রাব্বুলার পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে তারা সম্পদকে দান করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ দান করলেন কি জন্য? পরিত্রাণের জন্য, দাস মুক্তির জন্য। ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নিআমাতিন তুজজা, সুবহানাল্লাহ, ওয়ামা লি আহাদিন, সে দান করে তার প্রতি কারো অনুগ্রহ প্রতিদান হিসাবে নয়, একমাত্র তার মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভের আশায় তিনি দান করেন। ইল্লা বিতিগা আওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাওফা ইয়ারদা, এবং অচিরেই অবশ্যই তিনি তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। এগুলো সব নাজিল হচ্ছে হযরত আবু বকরের প্রশংসায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এভাবে মর্যাদাশীল করেছেন। এত কিছুর পরেও সবচাইতে বেশি নির্যাতন হতে লাগলো চতুর্থ নবুয়তের চতুর্থ বৎসরের মাঝামাঝি থেকে পঞ্চম বৎসরের মাঝামাঝি দিয়ে গিয়ে তাদের এই শত্রুতা তা চরমে পৌঁছে গেল, নির্যাতনটা চরমে পৌঁছে গেল। তখন মুসলমানদের ওই শিক্ষা, ওই সহ্য বিজ্জ হয়নি যে তাদের এই নির্যাতনকে প্রতিহত করতে সক্ষম হবে, আর আল্লাহ রাব্বুল আলামিনও এটা চান নাই, তাদেরকে বাড়তে দিয়েছেন। যে যত বাড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঢিল দিয়ে দেন, বাড়তে থাক বাড়তে থাক, আমি আল্লাহ একবারে তোর বাড়াবাড়ির প্রতিদান দান করব। এরপরে নবী আলাইহিসসালামের বিরুদ্ধে কেমন ষড়যন্ত্র শুরু করে দিল। নবী আলাইহিসসালাম মসজিদে হারামে নামাজের জন্য গেছেন, তাদেরও ধর্ম বিশ্বাস অনুযায়ী, তারা মুশরিক হলে তাদেরও বিশ্বাস ছিল এই হারামে মক্কায় কোনো মানুষের উপর আঘাত করা যায় না, কিন্তু হারামের সেই মর্যাদাকে ধূলিসাৎ করে দিয়ে তারা নবী আলাইহি সালাতু ওয়াসালামের উপর উটের পচা ভুঁড়ি তারা হলো চাপিয়ে দিত। নবী আলাইহি সালাতু ওয়াসালাম সেজদা থেকে উঠতে পারতেন না। ফাতিমাতুজ জাহরা এসে নবী আলাইহি সালাতু ওয়াসালামের শরীর থেকে এই উটের পচা ভুঁড়ি সরিয়ে দিল। এরপরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম সেখান থেকে উঠলেন। নামাজের ভিতরে এই ঘটনা, নবী আলাইহি সালাতু ওয়াসালামের উপর নির্যাতন চলতে লাগল। নির্যাতনের এই লিস্ট এত দীর্ঘ যেটা নাকি বলে শেষ করা বড় কঠিন। এরকম নির্যাতন যখন নাকি চরমে পৌঁছে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমার নাজিল করলেন। সূরাতুজ জুমার নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে হিজরত করার জন্য তিনি এক প্রকারের অঘোষিত নির্দেশ দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আস্তে আস্তে সাহাবায়ে কেরামদেরকে হিজরত করার জন্য নির্দেশ দিতে থাকলেন। তখন তারা জানতে পেরেছেন যে আবিসিনিয়ার বাদশা নাজাশি তিনি যদিও নাকি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, তিনি বড় ইনসাফগার, ন্যায় নীতি পরায়ণ ব্যক্তি, এবং তিনি মানুষের মাঝে বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠাকারী, কোন জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচারকে তিনি সহ্য করতে পারেন না। তিনি সদা সর্বদা মজলুমদের সাহায্যে, মজলুম যে ধর্মেরই হোক তার সাহায্যে এগিয়ে আসেন, মজলুমদের তিনি আশ্রয়স্থলে পরিণত হয়েছেন। তো মুসলমানরা এতটুকু নির্যাতিত, এই হাবশার বাদশা নাজাশির কথা যখন তাদের কানে এসে পৌঁছল, তখন কিছু কিছু মুসলমান হাবাসাতে হিজরত করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, লিল্লাযীন আহসানুল হুসনা লিল্লাযীন আহসানু ফি হাদিহিদ দুনিয়া হাসানা, লিল্লাযীন আহসানু, যে সকল ইমানদারগণ, আহসানু ফি হাদিহিদ দুনিয়া, যারা নাকি ভালো কাজ করবে এই দুনিয়ার জীবনে, তাদের জন্য রয়েছে উত্তম বিনিময়। আরদুল্লাহি ওয়াসিআহ, এবং আল্লাহর জমিন হলো প্রশস্ত। এক জায়গায় যদি ইসলাম পালন করা না যায়, তোমরা সেখানে ঘাপটি বেড়ে বসে থেকো না, সেখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাও, যেখানে গিয়ে আমি আল্লাহর দিন স্বাচ্ছন্য বোধে নিরাপত্তার সাথে ফ্রিডমের সাথে তোমরা আমি আল্লাহর দিন পালন করতে পারো, সেখানে চলে যাও। লোভ লালসার কারণে যেখানে দিন পালন করা যায় না সেখানে তোমরা বসে থাকো না। ওয়ারদুল্লাহি ওয়াসিআহ, ইন্নামা ইউফাসসাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আর যারা নাকি এই ধরনের বিপদ আপদে তারা ধৈর্য ধারণ করবে, এই সবলকারীদেরকে তাদের রবের কাছে রয়েছে উত্তম বিনিময়, উত্তম বদলা রয়েছে, বেহিসাব বদলা রয়েছে, বেহিসাব নিয়ামত রয়েছে তাদের, যারা এই ধৈর্য ধারণ করতে পারবে। সেই জন্য নির্যাতন যত বেশি ঘনীভূত হবে, মুসলমানরা যদি এই নির্যাতনের সময়ে যদি ধৈর্য ধারণ করতে পারে, মুসলমানরা যদি সবর করতে পারে এই নির্যাতনের সময়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহিসাব আনলিমিটেড আল্লাহ পাক সওয়াব দান করবেন। দেখুন, তিনটি আমলের সওয়াব হলো আনলিমিটেড বেহিসাব। একটা হলো রমাদানের রোজা, মানুষ রোজা রাখে আমার জন্য, আমি আল্লাহ তার বদলা দান করব, আমি আল্লাহ বিনিময়ে দান করব। আর একটা হলো সবর, সবরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দান করবেন এবং আনলিমিটেড দান করবেন। ইন্নামা ইউফাসসাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আর তিন নাম্বার হলো যারা মানুষকে ক্ষমা করে দেয়, মানুষের মাঝে দ্বন্দ্ব নিরসন করে তাদের মাঝে সুলা করে দেয়, সাম্য প্রতিষ্ঠিত করে দেয়, গোলমালকে ঝগড়া ঝাঁটিকে মিটিয়ে দেয়, আর তাদের রিওয়ার্ড রয়েছে আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে রিওয়ার্ড দান করবেন বেহিসাব। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে মানুষকে ক্ষমা করে, মানুষের মাঝে সংশোধন করে দেয়, ফাআজরুহু আলাল্লাহ, তার বিনিময় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। সেই জন্য দুনিয়ায় চলতে গেলে, এই দুনিয়ার জীবনে দীন ইসলামের উপরে চলতে গেলে প্রতিবন্ধকতা আসবেই। প্রতিবন্ধকতা যদি না আসে তাহলে সে দীনের উপরই নাই। দিনের উপরে চলবে আর প্রতিকূলতা আসবে না, এটা হতেই পারে না, অসম্ভব। কোন নবীর এমন অবস্থা যায়নি যার প্রতিকূলতার মোকাবেলা করতে না হয়েছে এই দিনের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিনের জন্য আগুনে ফেলে দেওয়া হয়েছে, এই দিনের জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জেলে যেতে হয়েছে, এই দিনের জন্য ঈসা আলাইহিস সালামকে শূলিতে চড়ানোর চক্রান্ত করা হয়েছে, এই দিনের জন্য মূসা আলাইহিস সালামকে দেশান্তর করা হয়েছে, এই দিনের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, এই দিনের জন্য এই দুনিয়াতে বড় বড় মনীষীদেরকে কঠিন নির্যাতনের শিকার হতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করা হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে নিঃস্ব করে দেওয়া হয়েছে, তারা কেউ কেউ হিজরত করে চলে গেছেন মক্কা থেকে মদিনায় একদম খালি হাতে, কিছুই সাথে নিয়ে যেতে পারেন নাই। আল্লাহ পাক নিজেই তাদেরকে ফকির বলে ঘোষণা দিয়েছেন, লিল ফুকারা ইল মুহাজিরিন, এই মুহাজির সব হলো ফকির, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই মদিনাতে। সেই জন্য আল্লাহ পাকের এটি হলো কুদরত, যেদিন ইসলাম গ্রহণ করলে তাকে প্রতিকূলতা মোকাবেলা করতে হবে। দিন ইসলামের রাস্তা জান্নাতের রাস্তা এতটা মসৃণ নয়, গোলাপ ফুল তুলতে হলে গোলাপ ফুলের কাটার আঘাত সহ্য করা লাগবে, কাটাবিহীন গাছে গোলাপের পুষ্প আসে না, গোলাপ ফুল আসে না, যেই গাছে কাটা আছে সেই গাছেই গোলাপ ফুল আসে। সেই জন্য জান্নাতের এই সুবাস পেতে হলে আমাকে প্রতিকূলতা মোকাবেলা করেই এই জান্নাতে পৌঁছা লাগবে, প্রতিকূলতা ছাড়া জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভবপর হবে না। সেই জন্য বর্তমান যুগে যে সমস্ত প্রতিকূলতা আমরা দেখতে পাচ্ছি এগুলো কিছুই না, বলেন তো আপনারা আমরা এমন কোনদিন এর নির্যাতনের শিকার হয়েছি যে আমরা নামাজ পড়তে লেগেছি আমাদের কাঁধের উপরে সেজদারত অবস্থায় উটের পচা ভুঁড়ি, মুরগির পচা ভুঁড়ি চাপা দেওয়া হয়েছে, এটা হয়েছে? হয় নাই। নামাজ পড়েছি কেউ কোনোদিন আমাদেরকে একটু থুতু দিয়েছে? দেয় নাই। হযরত আবু বকরের মতো নিষ্পাপ মানুষকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছেন, আমাদের কে কয়দিন মেরেছে? আমাদের কেউ কোনোদিন মারে নাই। এই দিনের জন্য আমরা কে হিজরত করেছি? কেউ হিজরত করি নাই। বলবেন যে হুজুর আমরা কানাডায় এসেছি, হিজরত করে আসি নাই। আরে খালি বাংলাদেশি টাকা আর কানাডিয়ান ডলারের মান যদি সমান হয়ে যেত তাহলে বোঝা যায় তো যে কয়জন এখানে হিজরত করে আসছে দিনের জন্য। আসছি সবাই হলো দুনিয়ার জন্যই। ওই মৌলবী সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, হাজি সাহেব বলেন, গাজী সাহেব বলেন, মুরব্বী সাহেব বলেন, ইয়ং সাহেব বলেন, মহিলা সাহেবা গণ, যিনি আসছেন উন্নত জীবনের জন্য, সুখ শান্তির জন্য, নিরাপত্তার জন্য, বিলাসী লাইফের জন্য, আমরা স্বচ্ছন্ন জীবন স্বচ্ছন্নময় জীবন যাপনের জন্য এদেশে আসছি। এটা আসা অবশ্য দোষ নয়, আসার দ্বারা কোনো গুনাহ হয় নাই, তবে এদেশে থাকতে হলে আমরা যদি দিনের কাজ করে না যাই তাহলে এই আশাটা আমাদের জন্য কঠিন বিষাদে পরিণত হয়ে যাবে, এই আশাটা আমাদের জন্য বিপদের কারণ হয়ে যাবে। একদিক দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হারিয়ে ফেলব, অন্যদিক দিয়ে আমরা আমাদের যে লক্ষ্যবস্তু জান্নাত পাওয়া এই জান্নাতের রাস্তার থেকে আমরা হলে দূরে সরে যাব। সেই জন্য এদেশে আমরা এসেছি যে কারণেই যে এসে থাকি, এখন নিয়তটা চেঞ্জ করে ফেলি যে এই দেশে যতদিন থাকব ততদিন দিন ইসলামের খেদমত করব। জীবিকা নির্বাহ রিজিক তো বন্টন করা, এর চেয়ে বেশি কেউ পাবেন না। আল্লাহ আমার জন্য আমার জন্মের হাজার হাজার বছর আগে রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, তার চেয়ে একটু কমও পাবো না আমরা, বেশিও পাবো না। এর অর্থ এই নয় যে রিজিক যখন নির্ধারণ করে রাখা তাহলে আমি কাজ করব কেন, কাল থেকে কাজ করব না, কাল থেকে বসে থাকব। দেখুন দুনিয়া হলো আপনার এই হরতাল, এই যুক্তি আপনি জান্নাতে যেয়ে সফল করতে পারবেন এই আশা। দুনিয়া হলো দারুল আসবাব, এখানে কোনো জিনিস আসবাব ছাড়া হবে না। সন্তান পেতে হলে বিয়ে করতে হবে, খ্যাতের ফসল পেতে হলে এখানে খ্যাত করা লাগবে, ফসল করা লাগবে, চাষাবাদ করতে হবে। রিজিক পেতে হলে আমাকে কাজকর্ম করতে হবে, ব্যবসা বাণিজ্য করা লাগবে, তবেই আমি রিজিক পাবো। আমাকে এমনি বাতাসের মতো ফ্রি রিজিক দেওয়া হবে না। কিছু জিনিস আল্লাহ পাক আমাকে ফ্রি দিয়েছেন, যেমন বাতাস ফ্রি, অক্সিজেন ফ্রি, এই জমিন ফ্রি, জমিনের উপর হাঁটতেছেন ফ্রি, সুবহানাল্লাহ, সূর্যের আলো ফ্রি, চন্দ্রের কিরণ ফ্রি, তারকার ঝলক ফ্রি, এগুলো সব হলো ফ্রি। কিন্তু পেট সাম্রাজ্যের জন্য যা কিছু আছে এটা আল্লাহ ফ্রি দিবেন না। এটা হলো আসবাবের সাথে হলো সম্পৃক্ত, এটাকে আমাকে কর্ম করে নেওয়া লাগবে। সেই জন্য রিজিক তো আসবেই রে ভাই, রিজিক যা কপালে লেখা আছে এটা আসবেই। এই রিজিকের জন্য আমার দিন ধর্মকে বিসর্জন দেওয়া এটা কখনোই হলো বুদ্ধিমানের কাজ হবে না। বহু মানুষ দুনিয়ায় হাহুতাশ করে তাদেরকে মরতে হয়েছে, যারা নাকি এই দুনিয়ার জীবনটাকে শুধুমাত্র দুনিয়ার ভোগবিলাসের মধ্যেই সীমিত রেখেছে। সেই ভোগবিলাস চিরদিন টিকে থাকে না, অন্যায় যেমন টিকে থাকে না। দেখেন না বাংলাদেশে যে কিছু কিছু সামান্য অভিযান শুরু হয়েছে, কত অভিজাত মানুষদেরকে একদিনে তাদের সাম্রাজ্য ধ্বস নেমে যায়। এখন একজনের ঢাকা চকবাজারের পুরান ঢাকায় এক সাম্রাজ্যের ধ্বস নামছে কিনা দুই তিন দিন আগে। তারপরে আর একটা ছিল না কি জানে, পাপিয়া না পাপের সাম্রাজ্য, আর এক গডফাদার এক মহিলা ছিল না, সাম্রাজ্যে কত বড় ধ্বস নেমেছে তার। বহু মানুষের সাম্রাজ্যে ধ্বস নেমে যায়, অন্যায় যেমন টেকে না অনুরূপ ভাবে দুনিয়ার জীবনের ভোগ বিলাসও চিরস্থায়ী হয় না। আজ আপনি অট্টালিকার মালিক, হাজার হাজার মিলিয়ন্স ডলারের আজকে আপনি মালিক, একদম লেকের পারে সুন্দর মনোরম জায়গায় আপনার এক সুরম্য অট্টালিকা বানিয়ে রেখেছেন, টাকা পয়সার কোনো অভাব নাই, কোনো কিছুরই অভাব নাই। দেশে গেলে বিজনেস ক্লাস ছাড়া কখনোই হলো টিকিট কাটি না, কিন্তু কালকে ডাক্তারে টেস্ট করতে গেছেন, ডাক্তার বলে দিল সরি ফর ব্রাদার্স ইউ হ্যাভ এ ক্যান্সার। সমস্ত সাদ আল্লাহ একসাথে মনের থেকে উধাও হয়ে যাবে যে আমি তো শেষ, আমি তো শেষ, সব শেষ হয়ে গেল। সেই জন্য দুনিয়ার এই জীবন চিরস্থায়ী নয়, এই জীবন খুবই ক্ষণস্থায়ী। এই জীবনটা ভোগ বিলাসের জন্য নয়, আখেরাতের সম্বল তৈরি করার জন্য, আমল বাড়ানোর জন্য। ভাইরা দেখেন, আমি আমার নিজেকেও সম্বোধন করে বলতেছি, আমরা পরিকল্পনা করি অনেক, বলি অনেক, আমল আমরা কিছুই করি না। আমলের নাম দিয়ে আমরা হলো আল্লাহর সঙ্গে একটা হলো মস্কারি করছি, আল্লাহর সঙ্গে ক্রিটিসাইজ করছি আমরা আমলের নাম দিয়ে, আমল বাড়ানোর চেষ্টা করি, নিজেকে সংযোগতা রাখার চেষ্টা করি। কার কখন আল্লাহর পথে ডাক এসে যাবে। ডাক এসে যাওয়ার পরে আর এই দুনিয়ার সবকিছু উধাও হয়ে যাবে, এগুলো সব হলো মরিচিকার ছল, কিচ্ছু থাকবে না। সাহাবায়ে কেরাম দুনিয়াতে এত নির্যাতন সহ্য করে গেছেন, সাহাবায়ে কেরাম কে আমরা লক্ষ্য করে দেখি, আজকে দেখেন সারা দুনিয়ার মানুষ 1400 বৎসর পরেও এই সাহাবাদের অবিস্মরণীয় সেই স্মৃতিগুলাকে তারা ভোলে নাই। এখনো পর্যন্ত একজন সাহাবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কুৎসা রটনা করে, তামাম দুনিয়ার মুসলমানরা হলো অগ্নি শর্মা হয়ে তার বিরুদ্ধে লেগে যায়। সাহাবায়ে কেরাম, কত মানুষ দুনিয়াতে সাহাবাদের নাম অনুসারে নিজের ছেলের নাম রাখে, নিজের মেয়ের নাম রাখে, নিজের নাতিপুতির নাম রাখে, নিজের বংশধরের নাম রাখে। যদি বলা হয় এই এই নাম কেন চয়েস করেছেন, বলে যে আল্লাহ যেন আমার এই নাতিটাকে বেলালের মতো বানা দেন, আম্মারের মতো যেন বানা দেন, সোহাইলে রুমির মতো যেন বানা দেন, সালমানে ফারিসির মতো যেন বানা দেন। সেই জন্য ভাইরা, দুনিয়ায় প্রতিকূল অবস্থা আসবেই, এই প্রতিকূলতাকে ভয় করা যাবে না। সাহাবায়ে কেরাম যেভাবে ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন, এইভাবে ধৈর্যের সাথে মোকাবেলা করেই এই বন্ধুর পথ পাড়ি দিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের জন্য সেই জান্নাতুল ফিরদৌসের গোলাপ অপেক্ষা করছে। সেই গোলাপের মালা যদি আমরা গলায় ধারণ করতে চাই, তাহলে এই দুনিয়ার কিছু কাটার আঘাত আমাদেরকে সহ্য করাই লাগবে। সেই জন্য আমরা ইবাদত বাড়াই, নফল নামাজ বাড়াই, নফল রোজা বাড়িয়ে দেই, নফল চ্যারিটি বাড়াই, নফল দান খয়রাত বাড়াই, আর নিজেদেরকে গুনাহ থেকে বেঁচে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, মিথ্যা থেকে, গীবত থেকে, পরনিন্দা থেকে, হিংসা থেকে, চগলখরিদ থেকে, মানুষের মাঝে দ্বন্দ্ব ফাসাদ লাগিয়ে দেওয়া, মানুষের ইজ্জত হনন, এরপরে সুদ, ঘুষ, হারাম, এগুলোর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। কদিনের জিন্দেগি হালালের উপর সৎভাবে চলে যাওয়ার চেষ্টা করি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা কবিতা বলেছেন, কুল্লুল উমুরি তাযুলু আনকা ওয়া তানকাদি ইল্লা আস-সানাউ ফাইন্নাহু লাকা বাকিন ওয়ালাউ আন্নানি খুয়্যিরতু কুল্লা ফাদিলাতিন মাখতারতু গায়রা মাকারিমিল আখলাকি। এই দুনিয়ার সমস্ত জিনিস একদিন নিঃশেষ হয়ে যাবে, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে সবই একদিন শেষ হয়ে যাবে, সব একদিন উধাও হয়ে যাবে। আজকে দেখেন আপনার ঘোরতর বন্ধুর বাসায় আপনি যান, অনেকে দেখবেন যে আপনাকে লিভিং রুমেও নেবে না। আমি একজনের বাসায় গেছি, আমার খুবই ঘনিষ্ঠ মানুষটা, বাসায় যাওয়ার পরে দেখি যে আমাকে দেখে উনি রাস্তায় দাঁড়া আছেন। তারপরে আমি বললাম যে আপনার সাথে একটু দেখা করার উদ্দেশ্য ছিল, এই জন্য আসছি। হুজুর মনে কিছু নিয়েন না, অবস্থা তো বোঝেন, এই প্যান্ডামিকের সময় আপনাকে ঘরে নিতে পারলাম না, এই জন্য দুঃখিত হইয়েন না, রাস্তার থেকে বিদায় করে দিল। আমি বললাম যে না, এখন দুঃখিত হওয়ার সময় না, আলহামদুলিল্লাহ আমি খুশি মনেই এখান থেকে ফিরে যাবো, আপনি চিন্তা করেন না। দেখেন মানুষের মধ্যে ভয় ভীতি, আজকে দেখেন দুনিয়ার অবস্থা কেমন হয়ে গেছে, সম্পূর্ণটা হলো বৈপরীত হয়ে গেছে। এই দেখে বুঝতেছেন না, দেখেন নামাজের জামাতে নামাজের অন্যতম একটা কন্ডিশন হলো কাঁধের সঙ্গে কাঁধ ঘেসে মুসল্লিরা দাঁড়াবে, ভিতরে যেন গ্যাপ না থাকে। আর এখন ব্যবস্থা কি হয়েছে, 6 ফুটের কাছে যেন কেউ আসতে না পারে। এর রিজন কি জানেন, আমার মনে হয় এটা কোনো কোরআন হাদিস না, আমাদের অন্তরের দূরত্বটা দীর্ঘদিন যাবৎ এত বেশি হয়ে গেছে, আল্লাহ পাক বলে তোদের যখন অন্তরের দূরত্ব হয়ে গেছে আমি আল্লাহ তোদের ফিজিক্যালও দূরত্ব সৃষ্টি করে দিলাম। এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি কিন্তু আমাদের উপরে। সেই জন্য ভাইরা আমরা ভালো মানুষ হয়ে যাই, জান্নাত আমাদের জন্য হলো অপেক্ষা করবে যদি আমরা খাঁটি মোমেন হয়ে এই দুনিয়ার থেকে চলে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কবিতা বলছিলাম তাই না, দুনিয়ার থেকে সব নিঃশেষ হয়ে যাবে, ইল্লা সানা, শুধু মানুষের নেক নাম দুনিয়ায় জিন্দা থাকে। দেখেন একজন হাতেম তাই তার সুনাম দুনিয়াতে আছে কিনা, মনসুর হাল্লা সুনাম আছে কিনা, ইমাম বুখারীর সুনাম আছে কিনা, কেউ বলতে পারেন? কেউ ইমাম বুখারীর কতটুকু সম্পদ ছিল, মনসুর হাল্লাজের কতটুকু সম্পদ ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বলের কয়টা বাড়ি ছিল, ইমাম আবু হানিফার কয়টা দোকান ছিল, কেউ জানে? এটা কেউ জিজ্ঞাসা করে? করে না। কিন্তু দেখেন ইল্লা সানাও, তার নেট নাম দুনিয়ায় হলো জীবিত হাতেম তাই। সুবহানাল্লাহ। হাজি মহসিন, হাজি মহসিন তো সব সমকালীন যুগের মানুষ, হাজি মহসিনের নাম শুনলেই মানুষ ভালো বলে। সেই জন্য দুনিয়াতে নেক নাম যেন আমি রেখে যাই, আমার এন্তেকালের পরে যেন মানুষ বলে আফসোস, আহারে এই ভালো মানুষটা এই অকালে চলে গেল। এমন যেন না হই আমার এন্তেকালের পরে সারা দুনিয়ার মানুষ খুশি হয় যে আল্লাহ এই দুনিয়াবাসীর থেকে এই শয়তানটাকে কবরে নিয়ে আমাদেরকে রক্ষা করছে। দেখেন বহু মানুষ মারা যাওয়ার পর মানুষ খুশি হয় যে আল্লাহ জগৎবাসীকে বাঁচাইছেন, এরকম যেন আমরা না হই। ওয়ালাউ আন্নানি খায়্যারতু কুল্লা ফাদিলাতিন মাখতারতু গায়রা মাকারিমিল আখলাকে, আমাকে যদি সব ফজিলত যদি আমার সামনে তুলে ধরে ধরা হতো আমি শুধু একটা গ্রহণ করতাম, সেটা হলো কি? উত্তম আখলাক। উত্তম আখলাকটাই আমি হলাম গ্রহণ করতাম, আর কিছু গ্রহণ করতাম না, টাকা পয়সা আমি গ্রহণ করতাম না, আমার নাম যশ গ্রহণ করতাম না, উত্তম আখলাকটা আমি গ্রহণ করতাম যে আমার ইন্তেকালের পরেও আমার মানুষেরা আমার কথা স্মরণ করে চোখের পানি ফেলবে, আমার জন্য দোয়া করবে, আমার মাগফিরাত কামনা করবে, আমাকে ভালো বলে বলবে আমাকে, এটাই শুধু আমি গ্রহণ করতাম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুনিয়ার বৈরী অবস্থা, আপনারা বুঝতে পারছেন আজকের ঘটনাটা আরো হলো বিঘ্নিত হয়ে গেছে, এই সমস্ত এগ্রেসিভ অবুজ মানুষরা মানবতা বিরোধী দুই একটা কাজ করে বসে যেটাকে কোনো ধর্ম বর্ণ কোনো কিছুতেই সমর্থন করে না, আর সমস্ত ন্যাশনকে এই বদনামের বোঝা কাঁধে বহন করতে হয়। সেই জন্য আপনারা দুনিয়ার অবস্থা আমার চেয়ে আরো ভালো জানেন, সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, বাইরে যান, দোকানে যান, মসজিদে আসেন, সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন। সতর্কতা, এটা হলো ইসলামের এই শিক্ষা, ইসলাম সতর্ক থাকতেই মানুষকে নির্দেশ দেয়। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সমগ্র মানব জাতির মাঝে শান্তি ফিরিয়ে দেন। আমরা চাই সমস্ত ধর্মের মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠিত হোক, বৈষম্য দূরীভূত হোক, বন্ধুত্ব প্রতিষ্ঠিত হোক, কেউ যেন কারো এক ধর্মের মানুষ যেন আর এক ধর্মের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে না পড়ে, যার যার ধর্মের শেষে পালন করো, আমরাও যেন ইমানের উপর মজবুতির সাথে টিকে থাকি এই চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।